ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন আধ ঘন্টার, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিক এর কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। প্রথমেই শোনা যাক বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটনের বিশ্ব সংবাদ পড়ছি আনিসা আহমেদ ম্যারিল্যান্ডে নিজের বাসভবন থেকেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক কিংবা কূটনৈতিক কর্মীদের উপর যে কোনো রকমের আক্রমণের বিরুদ্ধে ইরানকে হুঁশিয়ার করে দিয়েছেন। মাত্র কয়েকদিন আগেই সন্দেহ করা হচ্ছে ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া অত্যন্ত সুরক্ষিত বাগদাদের গ্রিন জোনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের ওপর এক নাগাড়ে অনেকগুলো রকেট নিক্ষেপ করে। 23 ডিসেম্বর টুইটারে এই সতর্কবার্তা দেওয়ার আগে ইরাকে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট এলাকাগুলোতে যে কোনো হামলা প্রতিহত করতে প্রেসিডেন্টকে অনেকগুলো বিকল্প প্রস্তাব প্রস্তুতের জন্য যুক্তরাষ্ট্রের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা বৈঠক করেছেন। এই গঠিত প্রধান কমিটির মধ্যে রয়েছেন ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস মিলার, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রায়ান। নাম প্রকাশ করা হয়নি এমন একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে রয়টার জানাচ্ছে তারা হোয়াইট হাউসে বৈঠক করেন। বেশ কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলে আসছিলেন যে যুক্তরাষ্ট্রের ড্রোন আক্রমণে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সুলেমানির মৃত্যুর প্রথম বার্ষিকীতে এবং এবছর 3 জানুয়ারি বাগদাদ বিমানবন্দরের অদূরে ইরাকি মিলিশিয়ার উপর যুক্তরাষ্ট্রের আক্রমণের প্রতিশোধ নিতে ইরাকি মিলিশিয়া পাল্টা হামলা চালাতে পারে। গতকালের ওই বৈঠকের পর ট্রাম্প টুইটারে 20 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের দূতাবাসের উপর হামলার তীব্র সমালোচনা করেছেন এবং ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, যদি একজন আমেরিকানকেও হত্যা করা হয় আমি ইরানকে এর জন্য দায়ী করব, কাজেই ভেবে দেখবেন। ট্রাম্পের এই অভিযোগ যে সাম্প্রতিক এই রকেট হামলার পেছনে ইরান ছিল সেটি ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ নাকচ করে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বার্ষিক প্রতিরক্ষা নীতি বিষয়ক একটি প্রস্তাবে ভিটো দিয়েছেন এবং ওই থোক প্রস্তাবকে চীন ও রাশিয়ার প্রতি তাঁর কথায় উপহার বলে অভিহিত করেছেন। তবে কংগ্রেসে ওই প্রস্তাবের প্রতি ব্যাপকভাবে উভয় পক্ষের সমর্থন ছিল। দি ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট নামের এই প্রস্তাবিত আইন সামরিক কর্মসূচির জন্য $74,000 কোটি অনুমোদন করেছে এবং সামরিক বাহিনীর সদস্যদের জন্য 3% বেতন বৃদ্ধির কথা বলেছে। এই আইন সৈন্যদের মর্যাদা, অস্ত্র পদ্ধতি এবং ব্যক্তিগত বিষয় পেন্টাগনের নীতিকে দিক নির্দেশনাও দিচ্ছে। প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ট্রাম্পের ভিটোকে তাঁর কথায় বিশৃঙ্খল ও বেপরোয়ামূলক কাজ, যা আমাদের সৈন্যদের ক্ষতি করে বলে অভিহিত করেছেন। তিনি আরো বলেন, ট্রাম্প তাঁর মেয়াদের এই প্রায় শেষ মুহূর্তে এসে বিশৃঙ্খলার বীজ বপন করছেন, যা আমাদের সৈন্যদের দীর্ঘ প্রতীক্ষিত বেতন বৃদ্ধি এবং বিপদের সময়কার বিশেষ বেতন থেকে বঞ্চিত করবে। তিনি বলেন, এর ফলে পারিবারিক কারণে বেতন সহ ছুটি প্রাপ্তি, শিশুদের পরিচর্যা ইত্যাদি থেকে তাদের বঞ্চিত করা হবে। তাছাড়া বঞ্চিত করা হবে আমাদের প্রাক্তন সৈন্যদেরও আবাসন ও স্বাস্থ্য সেবা থেকেও। পেলোসি এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্টের ভিটো বৈশ্বিক নিরাপত্তার হাতিয়ার থেকে আমাদের দেশ ও মিত্র রাষ্ট্রগুলোকে বঞ্চিত করবে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
করোনা ভাইরাসের নতুন স্ট্রেন নিয়ে যখন চারিদিকে আতঙ্ক, ঠিক তখনই বাংলাদেশের গবেষকরা বলছেন এটা নতুন কিছু নয়। 2 মাস আগেই তারা এক গবেষণায় এই সন্ধান পেয়েছিলেন। এ বিষয়ে নতুন করে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সে সম্পর্কে আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।
করোনা ভাইরাসের নতুন স্ট্রেন নিয়ে যখন চারদিকে আতঙ্ক, ঠিক তখনই বাংলাদেশের গবেষকরা বলছেন এটা নতুন নয়। 2 মাস আগেই তারা এক গবেষণায় এর সন্ধান পেয়েছিলেন। এখন প্রশ্ন উঠেছে, তারপরও তারা কেন নীরব ছিলেন? এ প্রসঙ্গে কোভিড-19 বিষয়ক জাতীয় কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, সারা পৃথিবীতে নতুন স্ট্রেন নিয়ে তোলপাড় হচ্ছে। এখন তারা বলছে বাংলাদেশে আগে থেকেই ছিল, তারা কেন জাতীয় কমিটিকে এ তথ্য দেয়নি? বিস্ময় প্রকাশ করেন এই ভাইরাস বিশেষজ্ঞ। যুক্তরাজ্যে নতুন স্ট্রেন হানা দিয়েছে এমন খবরে বিশ্বব্যাপী আতঙ্ক ছড়িয়েছে। ভয়ে আতঙ্কে 40টি দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে। বলা হচ্ছে নতুন স্ট্রেন এতটাই ছোঁয়াচে যা কিনা চলমান করোনা থেকে 70% দ্রুত গতিতে ছড়ায়। বাংলাদেশেও আতঙ্ক রয়েছে, কারণ লন্ডনের সঙ্গে ঢাকার যোগাযোগ এখনও বহাল। বৃহস্পতিবার 165 জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে। তাদেরকে 7 দিনের হোম কোয়ারেন্টিনে দেওয়া হয়েছে। এর মধ্যেই মিডিয়ায় খবর চাউর হয় যুক্তরাজ্যে যে স্ট্রেনের সন্ধান মিলেছে তার সঙ্গে বাংলাদেশে পাওয়া স্ট্রেনের মিল রয়েছে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সেলিম খান বলেছেন, তারা কমাস আগেই গবেষণা করে 17টি জিনোম সিকোয়েন্সের মধ্যে 5টি করোনার এই নতুন স্ট্রেন খুঁজে পান। গত 6 সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে ডক্টর সেলিম খান বলেন, দেশে 8টি বিভাগ থেকে সর্বমোট 263টি জিনোম সিকোয়েন্সিং ডাটা বিশ্লেষণ করা হয়, যার মধ্যে 358টি নন সিনোনিমাস এমিনো অ্যাসিড প্রতিস্থাপন ঘটে। বাংলাদেশের বিজ্ঞানীরা বলছেন, যেহেতু এই স্ট্রেনটি বিশেষজ্ঞদের বেশি সংক্রমিত করছে, সেই জন্য অধিক মাত্রায় সতর্ক হতে হবে। ভাইরাস বিশেষজ্ঞ ডাক্তার বিজন কুমার শীল গণমাধ্যমকে বলেছেন, পৃথিবীর বিভিন্ন দেশ যেহেতু এ বিষয়ে ব্যবস্থা নিয়েছে, সেখানে ব্রিটেন থেকে যারাই আসুন না কেন, তাদেরকে অন্তত 14 দিন কোয়ারেন্টিনে পাঠাতে হবে। ওদিকে করোনায় আক্রান্ত হয়ে 19 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন 1234 জন। করোনায় দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি পার্টেস গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেম মারা গেছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ওদিকে পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস বাম দলগুলোর সঙ্গে নির্বাচনী জোট বাঁধতে রাজি আছে। আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন এই ঘোষণাটি টুইট করেছেন। শুনুন আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর পাঠানো খবর।
গত অক্টোবর মাসে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটি আসছে বছরের নির্বাচনে কংগ্রেস সহ ধর্মনিরপেক্ষ দলগুলোর সঙ্গে জোট বাঁধার কথা বলেছিল। যদিও গত 2016 সালের বিধানসভা নির্বাচনে কিন্তু সিপিআইএম সেন্ট্রাল কমিটির এই জোটে আপত্তি ছিল। ফলে সেইবার পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং বাম দলগুলো আলাদা আলাদা করে ভোটে লড়েছে। তাতে কংগ্রেস পেয়েছিল 44টি আসন আর বাম দলগুলো পেয়েছিল মাত্র 32টি আসন। এবার একযোগে লড়াই করার কথা বলে বিগত ভুলের প্রায়শ্চিত্য করতে নেমেছে সিপিআইএম। আগামী বছর মার্চ এপ্রিল মাসে পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, কেরালা ও পণ্ডিচেরিতে বিধানসভা নির্বাচন হবে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আর ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে আপনারা শুনছেন এ বিশ্ব সংবাদ। আফগানিস্তানে কর্মকর্তারা বলছেন যে গতকাল কাবুলে বন্দুকধারীরা নিরপেক্ষ নির্বাচনী নজরদারি সংস্থার প্রধানকে হত্যা করেছে। সাম্প্রতিক সময়ে সুপরিচিত অসামরিক লোকজনকে হত্যা করার যে প্রবণতা লক্ষ্য করা যায়, তার মধ্যে এটি হচ্ছে সর্বসাম্প্রতিক ঘটনা যার দায় কেউ স্বীকার করেনি। এ ধরনের সহিংসতায় আফগান রাজধানীতে অনেকেরই জীবন গেছে। তাদের মধ্যে রয়েছেন সুশীল সমাজের সক্রিয়বাদী ব্যক্তি, সাংবাদিক, রাজনীতিক এবং সরকারি কর্মকর্তারা। পুলিশ বলছে যে আফগানিস্তানের মুক্ত ও অবাধ নির্বাচনী ফোরামের নির্বাহী পরিচালক ইউসুফ রশিদ যখন তার দপ্তরে যাচ্ছিলেন, তখন অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা তার গাড়ি গুলিতে ঝাঁঝরা করে দেয়। ওই আক্রমণে তার গাড়ি চালক আহত হয়। কাবুলের অন্যত্র পুলিশের গাড়িতে লাগানো একটি বোমা বিস্ফোরিত হলে একজন পুলিশ নিহত এবং অপরজন আহত হয়। আফগানিস্তানে জাতিসংঘের সহযোগিতা মিশন সংক্ষেপে ইউনামা রশিদের হত্যা এবং অন্যান্য প্রথিতযশা নাগরিকদের উপর হামলার নিন্দা জানিয়েছে এবং দায়ীদের বিচার করার জন্য কর্তৃপক্ষকে বলছে। মিশনের বিবৃতিতে বলা হয়েছে, লক্ষ্য স্থির করে অসামরিক লোকজনকে আফগানিস্তানে আশঙ্কাজনক হারে হত্যা করা হচ্ছে। ইউনামা বলছে যে মাত্র গত 4 দিনেই ওই সংঘাতপূর্ণ রাষ্ট্রে একজন বিধায়ক, একজন সুপরিচিত সাংবাদিক এবং একদল চিকিৎসা কর্মীকে হত্যা করা হয়েছে। এ ধরনের হত্যার দাবি সাধারণত কেউই করছে না, যদিও চিকিৎসা কর্মীদের ওপর বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীর আফগান শাখা। এদিকে যুক্তরাষ্ট্র রশিদের হত্যার তীব্র নিন্দা জানিয়েছে। কাবুলে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত রস উইলসন এক টুইট বার্তায় এই হত্যায় বিস্ময় ও দুঃখ প্রকাশ করেন। তিনি রশিদকে আফগানিস্তানে প্রতিনিধিত্বকারী গণতন্ত্রের একজন নিবেদিত এবং অবিচল সমর্থক বলে তাঁর প্রশংসা করেন। মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, এশিয়ার দেশগুলোতে করোনা ভাইরাস জনিত বিধিনিষেধ শিথিল করা সত্ত্বেও মালিকরা অভিবাসী শ্রমিকদের পরিত্যাগ করছে এবং কাজে যোগ দিতে দিচ্ছে না। মানবাধিকার গোষ্ঠীগুলো তাদের জন্য উন্নত আবাসন ব্যবস্থা এবং ভিসা আইনে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছে। থাইল্যান্ডে কোভিড-19 সংক্রমণের কারণে অভিবাসীদের কিছু এলাকায় চলাচলের উপর বিধিনিষেধ জারির পর মিয়ানমার থেকে আসা বেশ কিছু শ্রমিককে থাইল্যান্ডের রাস্তার ধারে থাকতে দেওয়া হয়। সিঙ্গাপুরে, যেখানে ঘনবসতিপূর্ণ বাড়িগুলো এই ভাইরাসের মূল কেন্দ্র হয়েছিল, সেখানে অভিবাসী শ্রমিকদের নিজেদের কক্ষেই আটকে রাখা হচ্ছে, যদিও কর্তৃপক্ষ শহরের বিধিনিষেধ শিথিল করেছে। এশিয়ায় হিউম্যান রাইটস ওয়াচের উপপরিচালক ফিল রবার্টসন বলছেন, এটা পরিষ্কার যে এইসব সরকার এবং মালিকরা অভিবাসী শ্রমিকদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচনা করছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত, তবে সব অনুষ্ঠানেই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহরুল আলম।
দুর্নীতি বিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি বলেছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের ব্যবস্থাপনা ও অন্যান্য ক্ষেত্রে ঘাটতি পরিলক্ষিত হয়েছে। বৃহস্পতিবার ঢাকায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ঘূর্ণিঝড় আম্পান সহ সাম্প্রতিক কালে ঘটে যাওয়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের উপর টিআইবি একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে এমন মন্তব্য করা হয়েছে। সংবাদ সম্মেলনে টিআইবি ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার নওয়াজুল মাওলা প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, দুর্যোগ মোকাবেলায় সুশাসনের ঘাটতি দেখা গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় আইন, নীতি এবং আদেশের প্রতিপালনে কার্যকর উদ্যোগের অভাবের উল্লেখ করে তিনি বলেন, এর ফলে দুর্যোগ সতর্কীকরণ থেকে শুরু করে দুর্যোগোত্তর ত্রাণ পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা, অনিয়ম ও জবাবদিহিতার অভাব পরিলক্ষিত হয়েছে।
সতর্কীকরণ ও নিরাপত্তামূলক বার্তা প্রচার করার আদেশ থাকলেও আধুনিক ও সময়োপযোগী পদ্ধতিতে সতর্কীকরণ এবং নিরাপত্তামূলক বার্তা প্রচারে ঘাটতি রয়েছে। প্রয়োজনীয় সেবা এবং নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হলেও পর্যাপ্ত সুযোগ সুবিধা, যেমন পর্যাপ্ত পানি, খাদ্য, আশ্রয় পয় নিষ্কাশন ব্যবস্থা, জরুরি চিকিৎসা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ইত্যাদি নিশ্চিতে ঘাটতি পরিলক্ষিত হয়েছে। ত্রাণ সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার কথা বলা হলেও ত্রাণ সহায়তা ও পুনর্বাসন কার্যক্রমে দুর্নীতি এবং অনিয়ম পরিলক্ষিত হয়েছে এবং স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সহায়তা এবং পুনর্বাসন কার্যক্রমে ঘাটতি পরিলক্ষিত হয়েছে।
অবকাঠামো নির্মাণ, সংস্কার ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত 4টি প্রকল্পে 14.36% থেকে 76.92% পর্যন্ত অনিয়মের তথ্য দিয়েছে টিআইবি। সংস্থাটি বলেছে, তাদের পাওয়া তথ্যে 1,102 কোটি টাকার এই 4টি প্রকল্পে 190 কোটি টাকার দুর্নীতি হয়েছে। সংস্থাটি আরো জানিয়েছে, উন্নয়ন তহবিল ও বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ফান্ড থেকে উপকূলীয় এলাকায় 19,000 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও রাজনৈতিক বিবেচনায় তহবিল বরাদ্দের কারণে প্রাকৃতিক দুর্যোগে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত জেলাগুলো কম বরাদ্দ পাচ্ছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন,
করোনার কারণে দেশে ফিরে আসা 3 লাখ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাংলাদেশ সরকারের বিশেষ প্রণোদনা ঋণ থেকে এ পর্যন্ত অর্থ ঋণ পেয়েছেন মাত্র 506 জন। আর 200 কোটি টাকার বিশেষ প্রণোদনা ঋণের তহবিল থেকে 6 মাসের বেশি সময়ে মাত্র 10 কোটি টাকা এ পর্যন্ত দেওয়া হয়েছে। ঋণ প্রদানকারী প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমরুজ জাহান ভয়েস অব আমেরিকাকে সবশেষ তথ্য জানিয়ে বলেন,
আমরা 506 জনকে গত 22/12/2020 পর্যন্ত 10 কোটি টাকার মতো ঋণ প্রদান করি। আমরা উইদাউট সিকিউরিটি এই 2 লাখ টাকার মতো ঋণ দিয়ে থাকি।
গত এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন খাতের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করেন। এরই অংশ হিসেবে দেশে ফিরে আসা অভিবাসী শ্রমিকদের জন্য 200 কোটি টাকার বিশেষ প্রণোদনা ঋণ চালু করা হয়। বিশেষজ্ঞ এবং সক্রিয়বাদী সংগঠনগুলো প্রণোদনা প্রদানের এই অতি নিম্নমুখী ধারায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেছেন, গার্মেন্টস সহ অন্যান্য খাতে প্রণোদনা ঋণের সুদের হার মাত্র 2% হলেও ফিরে আসা অভিবাসী শ্রমিকদের ক্ষেত্রে সুদের হার 4%। এছাড়াও ঋণ প্রদানের ক্ষেত্রে অন্যান্য নানা ধরনের বাধা রয়েছে বলে ভয়েস অব আমেরিকার কাছে অভিমত ব্যক্ত করেছেন অভিবাসন এবং শরণার্থী বিষয়ক বিশ্লেষক আসিফ মুনির।
একটা বড় কারণ হচ্ছে যে এই ঋণ দেওয়ার ব্যাপারটাই, বিশেষ করে
প্রবাস ফেরত যে মানুষরা আছেন তারা অনেকেই জানেন না, প্রচারণাটা তেমন হয়নি, এবং সুদের হারের ব্যাপারটিও কিছুটা হয়তো বিবেচনায় থাকতে পারে, বিশেষ করে যারা নিচ্ছেন বা নেওয়ার কথা ভেবেছেন, যে আগ্রহ তৈরির ক্ষেত্রে এটিও একটি অন্তরায়। বিকল্প একটি জায়গা সরকার নিজেই চিন্তা করছে, বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, যে যারা মাঠ পর্যায়ে অর্থাৎ গ্রামে বা অভিবাসী অধ্যুষিত এলাকায় কাজ করেন, তারা কোনোভাবে তাদের নেটওয়ার্কের মধ্যে দিয়ে প্রচারণাটি চালাতে পারেন কিনা, এটি একটি চেষ্টা তারা নিতে চাচ্ছেন এবং অন্যদের সহযোগিতাও চাচ্ছেন। অন্যদের মধ্যে এখানে বেসরকারি প্রতিষ্ঠান, তারপরে অভিবাসীদেরও কিছু সংগঠন রয়েছে।
বিশেষজ্ঞগণ বলছেন, সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী অভিবাসী শ্রমিকদের এই দুঃসময় সংশ্লিষ্ট সকলকে আরো বেশি মনোযোগী হওয়া উচিত। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের 100 বছর পূর্তি উপলক্ষে আজ ভার্চুয়াল অনুষ্ঠানে যোগদান ভারতের প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতীর আচার্য নরেন্দ্র মোদী। ভার্চুয়াল বার্তায় তিনি পৌষমেলা ও তাতে অংশ নেওয়া শিল্পীদের সহায়তা নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, পৌষমেলা এবার বিশ্বভারতীতে হয়নি, পৌষমেলা সরকারের ভোকাল ফর লোকাল স্লোগানের আক্ষরিক রূপ। দেশে যেন ভয়ের পরিবেশ না থাকে, জ্ঞান যেন মুক্ত হয়। বিশ্বভারতী শতবর্ষ উদযাপনে বিশ্বভারতীর আচার্য তথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আত্মনির্ভর ভারতের সূচনা কবিগুরুর কাছ থেকে, ভারতের পরম্পরা রাষ্ট্রবাদ প্রচার করেছে বিশ্বভারতী। বিশ্ববিদ্যালয় শতবর্ষ পূর্তি উপলক্ষে নরেন্দ্র মোদী একই সাথে যোগ করেন, পৌষমেলা যারা আসতে পারেননি সেই শিল্পীদের নিয়ে উদ্যোগ নিন, এদের তৈরি পণ্য যাতে অনলাইনে বিক্রি করা যায় তা দেখুন। প্রধানমন্ত্রীর মতে, কাউকে সঙ্গে না পেলে একলা চলরে এই মন্ত্রে বিশ্বাস করতে হবে। সেই সাথে তিনি বলেন, বিশ্বভারতী ভারতের শিক্ষা ব্যবস্থাকে নতুন চেহারা দিয়েছে, জ্ঞানের এই আন্দোলনে উৎসাহ দিয়েছে বিশ্বভারতী, ভারতের পরম্পরা রাষ্ট্রবাদ প্রচার করেছে গুরুদেবের বিশ্বভারতী, ভারত মাতা ও বিশ্বের মেলবন্ধন এই বিশ্বভারতী, আত্মনির্ভর ভারতের সূচনা কবিগুরুর কাছ থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, গুরুদেব আমাদের স্বদেশ সমাজ সংকল্প দিয়েছিলেন, উনি আমাদের গ্রাম কৃষি বাণিজ্যকে আত্মনির্ভর দেখতে চেয়েছিলেন, ভারতকে মজবুত আত্মনির্ভর তৈরি করতে গেলে সবাইকে প্রয়োজন বলেও এদিন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আপনি কি ভয়েস অব আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা, আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
ঈদগুলি একেবারেই নিম্নমান, 3 নম্বরের চেয়ে নিম্নমান, যাকে বলে গোড়া। এবং প্রশ্নটা হচ্ছে, যে জায়গায় এই যে গাঁথনিগুলো গাছছে, এর সিমেন্টের কোনো সম্পর্ক নাই এই গাঁথনির সঙ্গে, প্লাস্টারের সঙ্গে। আর এই যে দেখেন, এই জিনিসটা এখনই টার্নিং দেখেন, হালে গেছে গাথার সময়।
এটা 3 নম্বরের ঢিল, আর ওই পাশের একটা সাপোর্ট হিসেবে 1 নম্বর ইটা দিয়ে কাজটা চালাচ্ছে।
এসে দেখছি যে কিছু কিছু ওই ইটা খারাপ দেখছি, তখন আমরা প্রটেস্ট করছি যে এইটা চলবে না।
এদিকে নির্মাণাধীন ঘরগুলোর অধিকাংশই তৈরি হচ্ছে মূল মিস্ত্রি ছাড়াই, লেবাররাই এই ঘরগুলো তৈরি করছেন।
এখানে 20 বস্তা বালু আর হলো 4 বস্তা সিমেন্ট, এখানে আমি সেটা সঠিক জানি না, ওখানে উপর ধাপে যে ইয়ে বলা আছে সেই অনুযায়ী এখানে দেওয়া হচ্ছে।
ঘরের মান নিয়ে তেমন খোঁজ রাখছেন না ঘরের মালিকরা।
আমরা তো এখন মূর্খ মানুষ, বুঝি না তো কত ইঞ্চি ডাবান লাগে, কত ইঞ্চি দেওয়া লাগে। আর আমরা তো এই বাড়ি ঘর থাকিও নি, ব্যবহার করিনি, এই জন্য এই পরিমাণটা আমরা বুঝতে পারিনি ভাই। এখন এটা এখন যেভাবে দিচ্ছে এইভাবে মনে করছি এটাই আমাকে বোধ হয় সুবিধে।
কাজের মান নিয়ে স্থানীয়রা কেউ কথা বললে নানা ধরনের ভয় ভীতি দেখানোর অভিযোগ উঠেছে উপসহকারী প্রকৌশলী মেহেদি হাসানের বিরুদ্ধে।
চার নম্বর ওয়ার্ডের মুজাফফর মেম্বার আছে, উনি আসে বলছিল যে মেহেদি ভাই ছিল এখানে, তাক বলছে ভাই এত নর্মাল নর্মালিতে ভিট এত কম কেন, একে করবো না ওনার সাথে তক্কাতক্কি, এক পর্দায় অনেক হইচই গালিগালি, বলছে যে এসিলেন দিয়ে ভ্রাম্যমাণ জেল দেওয়া হবে, এই দেওয়া হবে, আর এটা হচ্ছে সরকারি কাম, আমরা বুঝবো আপনারা কি দেখার। এটা দেখার পরে আমি চেয়ারম্যানকে বললাম ভাই ইনকে মেহেদি ভাই এরকম বললো, আমরা এলাকার চেয়ারম্যান মেম্বার, আমরা তো বলতেই পারি, কাজ টুটি ভুল হলে তো আমাকে এটা বলার অধিকার আছে।
এমন অভিযোগের জবাবে প্রকৌশলী মেহেদি হাসান বলেন, বিষয়গুলো নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমানের সাথে কথা বললে তিনি ভয়েস অব আমেরিকাকে জানান,
তিন নাম্বার ইট না আপনি একটা জিনিস পেতে পারেন, টিনের কালার, সেটা হচ্ছে যে আমরা অক্টোবর নভেম্বরে যখন কাজ করি ওই সময় নতুন ইট পাওয়া যাচ্ছিল না, ওই ইটে ছিল হচ্ছে যে পুরাতন পুরাতন ইটের একটু রং ডিসকালার হয়।
এদিকে বগুড়া জেলায় মোট 1,452টি ঘর নির্মাণ হচ্ছে, প্রতিটি ঘরের জন্য বরাদ্দ রয়েছে 1,71,000 টাকা। আগামী 30 ডিসেম্বরের মধ্যে ঘরগুলোর নির্মাণ কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতীক ওমর, ভয়েস অব আমেরিকা, বগুড়া।
সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নারীকণ্ঠে। আজ নারীকণ্ঠে আমরা যে বিষয় নিয়ে কথা বলব তা হচ্ছে 2020 সালে যেসব নারী সাংবাদিক পুরো বিশ্বজুড়ে কারাবন্দী হয়েছেন এবং যারা নিহত হয়েছেন। 2020 সাল ইতিহাসে একটি ঘটনাবহুল বছর হিসেবে আখ্যায়িত হবে। এবছর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পুরো বিশ্বজুড়ে যেমন মানুষ মারা গেছে, তেমনি করোনা নিয়ে সঠিক তথ্য প্রকাশ করতে গিয়ে সরকারের রোষানলে পড়েছেন অনেক সংবাদকর্মী, প্রাণ হারিয়েছেন অনেকে স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার কারণে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের তথ্য অনুসারে এবছর দুজন নারী সংবাদকর্মীকে হত্যা করা হয়। এবছরের মার্চ মাসে মেক্সিকোর পাপান্টলা শহরে অজ্ঞাত দুই আততায়ীর গুলিতে নিহত হন স্থানীয় এল ডিয়ারিও দি জালাপা সংবাদপত্রের প্রতিনিধি মেরিনা এলেনা ফেরাল হার্নান্ডেজ। এক সাক্ষাৎকারে ফেরালের মেয়ে জানান, পত্রিকাতে মেয়র পদের অনেক প্রার্থীদের মৃত্যু সম্পর্কিত একটি খবর প্রকাশের পর থেকে তার মা নানা ধরনের হুমকি পেয়ে আসছিলেন। ডিসেম্বরের 10 তারিখে আফগানিস্তানের জালালাবাদ শহরে 25 বছর বয়সী মালালাই মাইওয়ান্তকে গুলি করে হত্যা করা হয়। মালালাই আফগানিস্তানের এনিকাস রেডিও টেলিভিশনের একজন সংবাদকর্মী ছিলেন। মালালাইকে সরকারের সমর্থক আখ্যা দিয়ে তাকে হত্যা করার কথা স্বীকার করে ইসলামিক স্টেট। মালালাই সংবাদ পাঠ ছাড়া বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনা করতেন। নারী অধিকার ও সমাজকর্মী মালালাই আফগানিস্তানে নারী সংবাদকর্মীদের নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরতেন প্রায়শই বিভিন্ন প্রতিবেদনে। 2003 সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন দেশে কারাবন্দী রয়েছেন 36 জন। শুধু 2020 সালে কারাবন্দী হয়েছেন 21 জন, যার মধ্যে অক্টোবর ও নভেম্বর মাসে কারাবন্দী হন এর অর্ধেক। তুরস্কের সামরিক বাহিনীর বিরুদ্ধে দুজন বেসামরিক ব্যক্তিকে হেলিকপ্টার থেকে ফেলে দেওয়ার অভিযোগ করে একটি প্রতিবেদন প্রকাশের পর কুর্দি সমর্থিত সংবাদ সংস্থা জিন নিউজের সেহরিবান আবি ও নাজান সালাহ সহ আরও দুজন সংবাদকর্মীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ভ্যানের একটি আদালত রাষ্ট্রের বিরুদ্ধে খবর প্রকাশ করার অভিযোগ আনে। একই মাসে ভিয়েতনামে কারাবন্দী হন ফ্যাম দোয়ান ট্র্যাং। ট্র্যাং আইনি পত্রিকা লোয়ার হোয়াতে মানবাধিকার বিষয়ক সংবাদ প্রতিবেদন করে থাকেন। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী খবর প্রচার করার অভিযোগ আনা হয়। রেডিও ফ্রি এশিয়ার খবরে বলা হয়, ট্র্যাং গ্রেফতার হবার আগে তার ব্যক্তিগত ফেসবুক পেজে নানা সময় কাজ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হেনস্থা হওয়ার কথা জানিয়েছিলেন। ইরানের চিত্রগ্রাহক ও নির্মাতা নিগার মাসুদি তার অমুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ওয়েট ওয়েপেনের অংশবিশেষ সামাজিক মাধ্যমে প্রচার করার পর গ্রেফতার হন। স্থানীয় শিল্প সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন বোখারার চিত্রগ্রাহক হিসেবে কাজ করছিলেন নিগার মাসুদি। বর্তমানে অজ্ঞাত এক জায়গায় তাকে আটক রাখা হয়েছে। তার বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে তা এখনও জানা সম্ভব হয়নি। নভেম্বরে বেলারুশের 5 জন নারী সংবাদকর্মীকে গ্রেফতার করা হয়। বেলারুশের একটি সংবাদ ভিত্তিক ওয়েবসাইট টুটপির প্রতিবেদক আলিয়াসান্দ্রা কিটকেভিচ, কাৎসিয়ারিনা বারিসেভিচ, কাৎসিয়ারিনা আন্দ্রিয়াভা, ফ্রিল্যান্স সংবাদকর্মী ইনা দোব্রোদভোর ও ইয়ানা ক্রুসিলা, বেলসাট টিভির ক্যামেরা পার্সন দারিয়া চুলোৎসোভা, প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর পদত্যাগের দাবিতে দেশজুড়ে যে আন্দোলন হয় তার খবর সংগ্রহ করার দায়ে তাদের গ্রেফতার করা হয়। জার্মানি ভিত্তিক কুর্দি ভাষাভাষী ম্যাগাজিন জের সাহিত্য শিল্প সমালোচক আনিসা জাফরি মেহের, ফ্রিল্যান্স সংবাদকর্মী মেহের নুস্তাফিয়ান, ইরানের সাপ্তাহিক সেদার লেখক ভিদা রব্বানি নভেম্বরে গ্রেফতার হন। কোন অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি। দেখা যায় প্রতি বছর সঠিক তথ্য জনসমক্ষে আনার দায়ে প্রচুর সংখ্যক সংবাদকর্মীদের পোহাতে হয় নির্যাতন নিপীড়ন, তারপরও তারা তাদের লেখনী যুদ্ধ অব্যাহত রেখেছেন।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টোফার মিলার 11 নভেম্বর আফগানিস্তান ও ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সেনা হ্রাসের ইচ্ছার কথা ব্যক্ত করেন। 2021 সালের 15 জানুয়ারির মধ্যে উল্লেখিত দুটি দেশে 2,500 সেনা অবস্থান করবে। ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী বলেন, তাঁর কথায়, এই সিদ্ধান্ত আমাদের প্রতিষ্ঠিত কর্মসূচি ও কৌশলগত লক্ষ্যমাত্রার সঙ্গে সঙ্গতিপূর্ণ, যাতে আমেরিকান জনগণের সমর্থন রয়েছে এবং যা যুক্তরাষ্ট্রের নীতি বা লক্ষ্যতে কোনো পরিবর্তন আনবে না। তিনি আরো বলেন, যেসব দেশপ্রেমিক দেশের জন্য চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছেন এবং তাদের সঙ্গীরা তাদের সেই ত্যাগ স্বীকারে অনুপ্রাণিত হয়ে এগিয়ে যাবেন, আমরা তাদের কাছে ঋণী। তিনি বলেন, তার কথায়, একত্রিত হয়ে আমরা 6,900 আমেরিকান সেনা যারা আফগানিস্তান ও ইরাকে জীবন দিয়েছেন তাদের শোকে আজ ব্যথিত, এবং যে 52,000-এর অধিক সেনা সদস্য দৃশ্য বা অদৃশ্যভাবে যুদ্ধের ক্ষত বয়ে বেড়াচ্ছেন, আমরা তাদেরকে কখনো ভুলব না। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মিলারের সঙ্গে টেলিফোন সংলাপে আফগানিস্তানের শান্তির লড়াইয়ে অংশ নেওয়া প্রতিটি আমেরিকান সেনা সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। যুক্তরাষ্ট্র সরকার ইসলামিক রিপাবলিক ও তালিবানদের মধ্যকার শান্তি আলোচনার প্রতি সমর্থন দিয়ে যাবে, যুদ্ধবন্ধে রাজনৈতিক সমাধানে পৌঁছাবার সেটাই হবে সর্বোত্তম সুযোগ। ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মিলার বলেন, আমেরিকান এবং তার অংশীদারদের রক্ষায় যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে প্রস্তুত থাকবে। প্রতিরক্ষামন্ত্রী মিলার বলেন, তাঁর কথায়, যুক্তরাষ্ট্র সেনাবাহিনী আমেরিকান জনগণের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিশ্বে আমাদের সমমনা অংশীদার এবং মিত্রদের সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। যদি কোনো সন্ত্রাসী শক্তি অস্থিতিশীলতা, দ্বন্দ্ব, বিভাজন এবং ঘৃণা আমাদের প্রয়াসের বিরুদ্ধে ইচ্ছাকৃত অভিযান শুরু করে, তবে আমাদের প্রয়োজনীয় সামর্থ্য দিয়ে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব। ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ঘোষণা করেন, আমেরিকান সেনাদের ঘরে ফিরে এনে আমরা এই প্রজন্মের যুদ্ধের অবসান ঘটাব। এই দীর্ঘস্থায়ী যুদ্ধের ভারী বোঝা থেকে আমাদের সন্তান সন্ততিদের রক্ষা করব এবং আফগানিস্তান, ইরাক তথা সারা বিশ্বজুড়ে শান্তি ও সেবায় উৎসর্গকৃতদের প্রতি শ্রদ্ধা এবং যারা দমনের বিরুদ্ধে স্বাধীনতা হাসিল করেছেন তাদের প্রতি সম্মান প্রদর্শন করব। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রোকেয়া হায়দার সবার শুভকামনা করি আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
দিস প্রোগ্রাম হ্যাজ কাম টু ইউ ফ্রম দ্য ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।
Welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson. This program is aimed at English learners, so we speak a little slower and we use words and phrases especially written for people learning English.
Today on the program, you will hear from Brian Lynn, Mario Ritter Jr., and Katie Weaver. Later, we will present our American history series, The Making of a Nation. But first, here is Brian Lynn.
A German restaurant forced to close because of the coronavirus crisis is now helping needy people in Berlin. Hofbräu Berlin is the capital's largest restaurant and beer place. But it remains closed to the public because of restrictions aimed at reducing spread of the coronavirus. One employee, however, proposed that the restaurant could partly reopen to help the city's homeless. Hofbräu Berlin began taking in homeless people last week, providing them with a free meal and a place to warm themselves. The city government is financing the program for operation through the winter. The restaurant accepts 150 homeless people at a time, but enforces social distancing requirements to help prevent new infections. During normal times, Hofbräu Berlin holds up to 3,000 visitors. Björn Schwartz runs the restaurant. He told the Associated Press the project is a win-win, meaning helpful to all involved. The homeless find food and shelter during a difficult time. The restaurant and employees make some money. Normally, during Christmas time, we would have many groups here for Christmas parties, and then we'd serve pork knuckles or half a duck or goose, Schwartz said, but not at the moment. The homeless get more than just food and drink at the restaurant. They can also use its restrooms for washing themselves. And two aid groups supply counseling services and new clothes at the restaurant as well. Schwartz said his team aims to provide the visitors with a different experience than they would get at homeless shelters. For example, Hofbräu Berlin serves the food on nice plates and tries to offer many different food choices, including Christmas dishes. One visitor is 43-year-old Kaspers Breidachs. He told the AP he came to Germany from Latvia 3 months ago looking for work. None could be found. He now lives on the streets of Berlin, asking strangers for money. Breidachs said he is trying to get enough money to buy a bus trip home to Latvia. He stays in shelters for the homeless when possible, but says they have been operating at reduced levels because of the coronavirus. He learned about the restaurant project from some homeless people at the train station. Berlin has an estimated street population of 2,000 to 12,000. The government says another 34,000 homeless people have been placed in community shelters and other housing run by social services and aid groups. The coronavirus pandemic has seriously worsened the situation for homeless people. They live in very precarious conditions, said Elke Breitenbach. She is the Berlin government's senator for social issues. She supports the restaurant-turned-shelter. They don't have enough to eat, and when it's cold, they must have places to warm up, Breitenbach added. Breidachs and other homeless people entering the restaurant were offered several food choices that included traditional German favorites. Breidachs said it was more than he had expected after spending a night outside in the extreme cold. All I need is hot soup, he said. And, God willing, I will go back home in January. I'm Brian Lynn.
Before the start of the Lunar New Year in January, Chinese officials reported an outbreak of a lung infection from a market in the city of Wuhan. There were about 41 cases of infection and one death linked to an unknown coronavirus at the time. Some thought it was similar to the SARS virus, short for Severe Acute Respiratory Syndrome. That virus struck southern China in late 2002. It then spread to more than 24 countries, killing nearly 800 people. Others compared the new virus to MERS, Middle East Respiratory Syndrome. That coronavirus was first reported in 2012, in Saudi Arabia, before spreading to 27 countries and leading to 858 known deaths. The SARS and MERS outbreaks were mainly contained, but there are still no vaccines for those diseases.
Vaccine development is a long and complex process. It took 18 years for scientists to successfully develop a vaccine against polio, a disease that paralyzed many children. The College of Physicians of Philadelphia said it took 2 to 4 years just to identify a substance in the lab that could fight a disease. But this outbreak was different. In just 2 months, the new coronavirus had infected more than 118,000 people in 114 countries. More than 4,200 had died from the disease. The World Health Organization declared the new coronavirus a pandemic on March 11th. Around the world, scientists immediately went to work to develop a vaccine based on the genetic structure of the new coronavirus, published on Virological.com. The WHO says there are currently more than 50 COVID-19 vaccine candidates undergoing human trials. At least 12 of the trials are in the Phase 3 level, with as many as 40,000 volunteers. This month, the United States, Britain, and the European Union approved the first two vaccines developed by Pfizer-BioNTech and Moderna for emergency use against the new coronavirus. The approval came less than a year since the start of the pandemic. The U.S. Food and Drug Administration found the two vaccines from Pfizer-BioNTech and Moderna to be safe and 95% effective against COVID-19. The The rate is well above the requirement that a vaccine be at least 50% effective to be considered for emergency use. Dr. Anthony Fauci is the U.S. government's top infectious diseases expert. He said, not very many people expected it would be as high as that.
American drug maker Pfizer is one of the largest companies in the world. Moderna is a small biotech company that has not brought any product to the market. But the two drug makers have one thing in common. They both used a technology called messenger RNA, or mRNA, to develop the vaccines in record time. Traditional vaccines usually inject an inactive or weakened virus into the body to force the production of antibodies to fight the virus. The vaccines from Pfizer and Moderna do not contain the coronavirus itself. The mRNA vaccines give instructions for our cells to make what is called the spike protein, a substance found on the surface of the virus that causes COVID-19. The cell then breaks down the instructions and gets rid of them. The human body recognizes that the protein does not belong there and starts producing antibodies to fight against COVID-19. At the end of the process, the body learns how to protect against future infection. The benefit of mRNA vaccines is that those who are vaccinated gain protection without having the risk of getting sick with COVID-19.
No mRNA vaccine has been approved to treat people until now. But research on the technology started nearly 30 years ago. In 1990, University of Pennsylvania scientist Kathleen Carrico proposed using mRNA technology in gene therapy. At the time, the technology was difficult to work with. When she injected lab mice with the genetic material, some died. Carrico worked with colleague Drew Weissman. They made an important discovery in 2005. They replaced one of mRNA's four chemical building blocks with a slightly modified substance called cedoridine. Weissman said, "We submitted that for a patent, and that was the birth of therapeutic RNA." Carrico and Weissman's findings, however, did not receive much attention until 2010. That year, Harvard University scientist Derek Rossi used modified mRNA in his StealthSEM research. Rossi, along with several others, licensed the technology to establish a new biotech drug maker called Moderna. The name is a combination of the words modified and RNA. Carrico now works for BioNTech, supervising development of its mRNA product. On December 8th, Margaret Keenan of Britain became the first person in the world to receive a tested and approved COVID-19 vaccine made by Pfizer-BioNTech. Keenan, who was to turn 91 the following week, said, "It's the best early birthday present I could wish for, because it means I can finally look forward to spending time with my family and friends in the new year, after being on my own for most of the year. Around the world, about 74 million people have been infected with the new coronavirus. Nearly 1.7 million have died from COVID-19. I'm Katie Weaver.
And I'm Mario Ritter Jr.
To help protect yourself against the new coronavirus, wash your hands for 20 seconds with soap and water before you eat, after using the toilet, and after touching anything many other people touch, like a seat on a public bus. If you cannot wash your hands with soap and water, use an alcohol-based hand sanitizer that contains at least 60% alcohol. Taking these steps can help prevent not only the new coronavirus disease, but also colds, flu, and other viruses. For more information, visit the following websites: the World Health Organization at www.who.int or the Centers for Disease Control and Prevention at www.cdc.gov.
Welcome to The Making of a Nation, American History in VOA Special English. 1892 was a presidential election year in the United States. In that year, most parts of the American economy were expanding. But one part was not doing well: agriculture. The result was the birth of a new political party. It was called the People's Party. Its members were called populists. Stan Busby and Morris Joyce tell about the populists and how they campaigned against the Republicans and Democrats in the election.
In the late 1880s, a North Carolina farming publication described America's economy this way: "There is something radically wrong in our industrial system. The railroads are making much money, yet agriculture is failing. The banks are doing great business, yet agriculture is failing. Towns and cities grow, yet agriculture is failing. Wages were never so high, yet agriculture is failing." Historians give four major reasons why agriculture was failing in the late 1880s. One was the high cost of transportation. Second was high taxes. Third was falling prices for agricultural products. And fourth was the high cost of borrowing money.
Farmers began to organize to discuss their problems. They formed local groups called alliances. An alliance member described the result of these discussions: "People began to think who had never thought before. People talked who had never spoken much. Little by little, they began to study their condition. They discussed taxes on income, government ownership of property, the unity of labor, and 1,000 other opposing ideas."
Local alliances formed larger groups. The larger groups included many persons who were not farmers, but who lived and worked in agricultural areas. These included teachers, doctors, repairmen, reporters, and church leaders. In 1889, the major alliances held separate conventions in St. Louis, Missouri. They refused to form one big alliance. They were divided on several important issues.
The chief issue was political. leaders of the Northern Alliance had decided that agricultural interests could expect little help from either the Republican or Democratic parties. They believed the answer to their problems was a third national political party. Leaders of the Southern Alliance disagreed. They belonged to the Democratic Party. And at that time, Democrats faced little opposition in the South. A new party would weaken their political power. So they wanted to work for change within the existing Democratic Party.
Another issue dividing the Northern and Southern alliances was racial. How would a united alliance deal with black farmers? The Southern Alliance did not permit black members, and it did not want blacks in a united alliance. The Northern Alliance said blacks could join. The two groups could not settle their differences before the state and congressional elections of 1890. So they did not campaign as one party, but they campaigned for one idea: help for America's farmers. Throughout the South and Middle West, they succeeded in electing agricultural candidates as governors, state legislators, senators, and members of the House of Representatives.
Farm leaders everywhere were surprised by their election victories in 1890. They had not expected to win so much so quickly. Leaders of the Northern Alliance decided the time was right to form one party to represent all farmers. They felt sure of success. For now, enough leaders of the Southern Alliance were willing to support the idea. These Southern leaders had succeeded within the Democratic Party, but they quickly learned that they held political power only at the local level. They held almost no power at the national level. So, a few months before the presidential election of 1892, America's agricultural alliances held a joint convention in Omaha, Nebraska. They formed a new party. They called it the People's Party. They called themselves populists.
Delegates to the convention approved a policy statement for the new party. The statement said the national government should own the country's railroads, telegraph, and telephone systems. It said the government, not banks, should supply paper money. And it said no limits should be put on government production of silver money. The populists called for a tax on earnings, fewer working hours for labor, controls on immigration. To help farmers, the populists demanded what they called the sub-treasury plan. Under this plan, farmers could put their crops in government storehouses. Then they could wait to sell the crops until prices rose. While they waited, they could borrow money from the government at low cost. They would pay back the loans when they sold their crops.
The new People's Party also proposed ways to make government more democratic. It said secret ballots should be used in all elections. It said senators should be elected by the people, not chosen by state legislatures. Most Americans considered populist proposals extreme. They felt the proposals were too close to socialism or communism. The populists considered their proposals just. They felt their movement was a struggle for more equal control of the nation. On one side of the struggle were producers. These included farmers, laborers, and small businessmen. They were led by the New People's Party. On the other side were what populists called non-producers. These included wealthy bankers and leaders of industry. They were led by the Republican and Democratic parties. Populists wanted producers to have some of the political power traditionally held by non-producers. They wanted producers to get a fairer share of the nation's increasing wealth.
The People's Party chose James Weaver as its candidate in the presidential election of 1892. Weaver had been an officer in the Union Army during America's Civil War. He had served in the House of Representatives, and he had been the candidate of a minor party in the presidential election of 1880. The Republican Party renominated President Benjamin Harrison, and the Democratic Party nominated former President Grover Cleveland.
The campaign began quietly, but a few months before the election, a labor dispute exploded into an important campaign issue. Several thousand steel workers went on strike at a factory owned by the Carnegie Steel Company in Homestead, Pennsylvania. The steel workers' union called the strike after failing to reach a wage agreement with company officials. After months of growing tension, the head of the company sent 300 private security officers to break up the strike and protect non-union workers. The security officers and many of the strikers carried guns. Shots were fired. 10 men were killed. The governor of Pennsylvania immediately sent state soldiers to the steel factory. After a few more attempts to continue the strike, the union admitted defeat. Its power was crushed. It would be more than 40 years before America's steel workers were organized again.
A short time later, state soldiers were used to break up a strike by railroad workers in New York, and federal soldiers were used against striking silver miners in Idaho. This use of government troops to end strikes caused many citizens to vote against the ruling Republican Party. They voted for the opposition Democratic or People's Parties instead. In the election of 1892, Republican President Benjamin Harrison was defeated. Democrat Grover Cleveland, who had lost to Harrison 4 years earlier, would be president again. The People's Party candidate, James Weaver, won 1 million popular votes and 22 electoral votes.
Grover Cleveland returned to the White House, just as his wife had said he would. But his second administration would be much more difficult than his first. Within 2 months of Cleveland's inauguration, the United States entered into one of the worst economic depressions in its history.
And that's our program for today. Listen again tomorrow to learn English through stories from around the world. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson.